বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 9 অক্টোবর, 25 আশ্বিন এবং ফার্সি 17 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ভিয়েনায় পরমাণু আলোচনা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বুশের পরমাণু স্থাপনার উৎপাদন 3 গুণ বাড়ানো হবে, ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ঘোষণা।
বাংলাদেশে
আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়েছে, দোষীদের শাস্তির অঙ্গীকার করল তালেবান। করোনাকালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 85% মানসিক সমস্যার সম্মুখীন, সংকটে ছাত্রীরাই বেশি। এবং ভারতের উত্তর প্রদেশে সহিংসতার প্রতিবাদে মোদি ও অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে সংযুক্ত কিষাণ মোর্চা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন দেশের দক্ষিণাঞ্চলীয় বুশের পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ 3 গুণ বাড়ানো হবে। তিনি শুক্রবার সশরীরে এই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন বেসামরিক কাজে যত বেশি সম্ভব পরমাণু শক্তি ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান এবং এক্ষেত্রে কোন রকম ছাড় দেওয়া হবে না। তিনি বলেন ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনাগুলো থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসি বলেন সর্বশেষ আন্তর্জাতিক মান বজায় রেখে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে হবে, যাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দেশের আশাব্যঞ্জক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ভিয়েনা সংলাপে ইরানকে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন প্রেসিডেন্ট রাইসি বুশের পরমাণু স্থাপনা পরিদর্শন করলেন। এই স্থাপনার 1 নম্বর ইউনিট থেকে 2011 সালে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমেরিকা আরও বলেছে পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের মামুদ শিল্পগোষ্ঠী এবং মামুদ ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর 2020 সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রকৃতপক্ষে আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সে সময় ইরান পরমাণু সমঝোতা নিয়ে কোনো আলোচনা করেনি এবং মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাবও কমাতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত, এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আজ শনিবার দামেস্কে পৌঁছেই একথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন সিরিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই সহযোগিতা জোরদারের চেষ্টা করা হবে। তিনি বলেন সিরিয়ায় এখন উন্নয়ন অগ্রগতি হচ্ছে। ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সময় যেমন সিরিয়ার জনগণ ও সরকারের পাশে ছিল তেমনি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানের প্রতি সিরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ইরানের পরমাণু ইস্যু সহ আঞ্চলিক নানা বিষয়ে যেসব অপচেষ্টা চালাচ্ছে দামেস্ক তার নিন্দা জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজ সিরিয়া সফর শুরু করেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। ইরান ও সিরিয়ার মধ্যে অতীত থেকেই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইএস তথা সন্ত্রাসবাদ মোকাবেলায় সিরিয়াকে সার্বিক সহযোগিতা করছে ইরান। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের খানাবাদ বন্দর এলাকার একটি শিয়া মসজিদে গতকাল যে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে তাতে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তালেবান। গতকালের হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গতকাল জুমার নামাজের সময় মসজিদটিতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে বিস্ফোরণে 100-এর বেশি মানুষ নিহত এবং 20 জন মারাত্মক আহত হয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদে 300-এর বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। তালেবান মুখপাত্র এবং আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন এই ঘৃণ্য হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি এক টুইটার বার্তায় বলেন ইসলামিক আমিরাত এই ঘৃণ্য হামলার জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাল্লাহ। গতকালই জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানের তোলা নিউজ এজেন্সিকে বলেছিলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে তালেবান কোনো হুমকি মনে করে না, তবে তারা মাথা ব্যথার কারণ। এরপরই কুন্দুজে দায়েশ হামলা চালালো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 84.6% শিক্ষার্থী মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে এই সমস্যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি ভুগছেন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশে করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 84.6% শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। এ মহামারীকালে পুরুষ শিক্ষার্থীর মধ্যে 80.38% এবং নারী শিক্ষার্থীদের মধ্যে 87.44% কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। তরুণদের মাঝে কর্মরত আঁচল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এক জরিপ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরে কোভিড-19 প্যান্ডেমিকের প্রভাব শীর্ষক এই জরিপ প্রতিবেদনটি আজ সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। আঁচল ফাউন্ডেশন করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপরে মানসিক স্বাস্থ্যের প্রভাব সংক্রান্ত দু সপ্তাহব্যাপী 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2021 জরিপটি পরিচালনা করে। 2552 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে পরিচালিত জরিপে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বহুলাংশ এই করোনা মহামারীতে বিষণ্ণতা বা মন খারাপ থাকা, ঠিকমতো ঘুম না হওয়া, নিজেকে তুচ্ছ মনে হওয়া ইত্যাদি মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছেন। আসল ফাউন্ডেশন মনে করছে, অনলাইনে হলেও পড়াশোনা চলমান থাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক সমস্যার হার তুলনামূলকভাবে কম।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। এই চুক্তির পর জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার দায়িত্ব নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। আজ সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিনিধি ইয়োহানেস ভন্ডার ক্লাউ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম। এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা উগ্রবাদী সংগঠন আরসার 5 সদস্যকে গ্রেফতার করেছে APBN পুলিশ। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে সম্প্রতি সহিংসতার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতল পোড়াবে। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব বলেন, আগামী 15 অক্টোবর দশহরা উৎসবের দিন দেশজুড়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতল পোড়ানো হবে। একই সঙ্গে লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় 4 কৃষক সম্প্রতি নিহত হওয়ার অভিযোগে সংযুক্ত কিষাণ মোর্চা আগামী 26 অক্টোবর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে একটি মহাপঞ্চায়েত করবে। এছাড়া 18 অক্টোবর সারা দেশে 6 ঘন্টার জন্য ট্রেন অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ এবং তার ছেলে আশিস মিশ্রের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। লখিমপুরে সম্প্রতি আন্দোলনরত 4 কৃষক গাড়ি চাপায় নিহত হলে পাল্টা সহিংসতায় আরও 4 জন নিহত হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বলছিলেন তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃ একত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের বিপ্লববার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় জিনপিং বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে চীনের কাছে ফিরিয়ে আনা হবে। তাইওয়ানের আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে দেশের জনগণ প্রথাগতভাবে বিরোধী বলেও তিনি উল্লেখ করেন। জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রচেষ্টা মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃ একত্রীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং জাতীয় নবজীবনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে চীনের জনগণের স্বার্থ সংরক্ষণের ভালো পদ্ধতি। এটি তাইওয়ানের লোকজনের জন্য উপকারী। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন তার নিজের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করবে। চীনের জনগণের প্রতিশ্রুতিকে কারোরই খাটো করে দেখা উচিত হবে না। রাশিয়া বলেছে দেশটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রেখেছে এবং প্রয়োজন হলে তাজিকিস্তানকে সর্বাত্মক সমর্থন দেবে মস্কো। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর প্রতিবেশী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানব তালেবানের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন। আফগানিস্তানের তালেবান বিরোধী কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে তাজিকিস্তান রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেও মনে করা হয়। এদিকে ইমাম আলী রহমানের তালেবান বিরোধী শক্ত অবস্থানকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ঘোষণা করেছে তালেবান। কাবুল এই ব্যাপারে তাজিকিস্তানকে হুঁশিয়ার করে দিয়েছে। তালেবান আফগানিস্তানের তাখার সহ সীমান্তবর্তী অন্যান্য শহরে সেনা সমাবেশ ঘটিয়েছে বলে অভিযোগ তুলে আফগান সীমান্তে সেনা পাঠিয়েছে তাজিকিস্তান সরকার। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান কেবল তখনই ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনায় ফিরে আসবে যখন পাশ্চাত্য পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হবে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেহরান কেবল তখনই ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনায় ফিরে আসবে যখন পাশ্চাত্য পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতার প্রমাণ দেবে। তিনি লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বৈরুতে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। তিনি বলেন, ভিয়েনা আলোচনায় ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে হবে। তিনি ভিয়েনার সংলাপে ফেরার বিষয়ে তেহরানের আগ্রহের কথা জানিয়ে এও বলেছেন, ওই সংলাপের পেছনে তিনি নিজের সময় নষ্ট করবেন না এবং যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু আন্তরিক সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো রকম আগ্রহ দেখাননি, ফলে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এ বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন আচরণের উপর আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তারা যদি প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসে তাহলে ভিয়েনা আলোচনায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি। পরমাণু সমঝোতার ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে ইরান প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপ আজ পর্যন্ত একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। অথচ পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি, দুপক্ষই এটি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি ভঙ্গকারী পাশ্চাত্যের দেশগুলো এই প্রচার চালাচ্ছে যে ইরান যদি ভিয়েনা আলোচনায় ফিরে না আসে তাহলে তারা সুযোগ হাতছাড়া করবে। অথচ বাস্তবতা হচ্ছে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এর আগে বলেছেন, ইরান কেবল তখনই পরমাণু সমঝোতা ফের বাস্তবায়নের কাজ শুরু করবে যদি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি অনুযায়ী ইরান বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে 800-এর বেশি নিষেধাজ্ঞা চাপিয়েছে। বর্তমান বাইডেন প্রশাসনও ওই নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। এ অবস্থায় কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা সে নিশ্চয়তা চাই ইরান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে ই কমার্সের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খুইয়েছেন গ্রাহক ও বিনিয়োগকারীরা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ই কমার্সের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খুয়েছেন গ্রাহক এবং বিনিয়োগকারীরা। কোনোরকম নজরদারি ছাড়াই একটি দুর্বল কাঠামোর ওপরে ভিত্তি করে অনলাইন কেনাকাটা বা ই কমার্স ভিত্তিক নানান প্রতিষ্ঠান খুলে দেদার চলছিল ব্যবসা। করোনা পরিস্থিতির কারণে অনেকেই ঘরে বসে জরুরি ওষুধপত্র, খাদ্যদ্রব্য, এমনকি বাজার সদাই পেতে এমন সেবা গ্রহণ করেছেন। তবে এরই মধ্যে চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য না পাওয়া বা নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ আসতে শুরু করে। অনেকে বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য পাবার আশ্বাসে টাকা দিয়ে প্রতারিত হবার কথা জানান। ই কমার্সের জালে প্রতারিত বিনিয়োগকারী এবং গ্রাহকরা গতকাল রাজধানীতে শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। তারা সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে সাত দফা দাবি তুলে ধরে তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার দাবি করেছেন।
চার লাখ টাকার মতো প্রোডাক্ট, আমার অবস্থা আমি এখনো কোনো প্রোডাক্ট পাইনি, কোনো প্রিন্সিপাল অ্যামাউন্টও পাইনি।
কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হয় তাহলে হচ্ছে ওই টাকা যে মাধ্যমে সে পেমেন্ট করেছে ওই মাধ্যমে টাকাটা ব্যাক চলে আসবে। এটা ছিল ডিজিটাল কমার্স নীতিমালা 2021 এই নিয়মটা ছিল, এটার বাস্তবায়ন কেন হচ্ছে না?
যেভাবে ভেবেছিলাম যে আমরা গ্রাহকরা এখানে সুরক্ষিত আছি, তো কিন্তু ফোস্টারের এবং প্লাস যে এসকো সিস্টেমের কারণে আমরা কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছি না।
যদি আমি ফেরত না পাই আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
ওদিকে সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গতকালই রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন, দেশে অন্তত 20,000 ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি, তাদের ক্ষতির দায় সরকার কেন নেবে? তবে যেসব ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। ওদিকে প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রসঙ্গে বলেছেন, সরকার দুর্নীতি ও লুটপাটে দেশ এবং জনগণকে পথে বসিয়ে দিয়েছে, অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এরই মধ্যে ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠান নানা নামে, নানা ঢঙে, নানা রঙে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিএনপির এ নেতা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের একটি প্রতিষ্ঠানও দুর্নীতিমুক্ত থাকতে পারেনি। উল্লেখ্য, একজন পুলিশ কর্মকর্তার মালিকানাধীন প্রতিষ্ঠান ই অরেঞ্জের বিরুদ্ধে প্রায় 1100 কোটি টাকার আত্মসাতের অভিযোগে গত 17 আগস্ট মামলা রুজু হবার পর ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে ব্যাপকভাবে প্রকাশ পেতে শুরু করে।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি কাজী আব্দুর রশিদ।
গত কয়েকটি আসরে আমরা দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছি। এখানকার সবচেয়ে বড় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তান। এই সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ ছেড়ে আমরা অন্য প্রদেশের দিকে যাব আজ। নতুন এই প্রদেশের নাম সেমনান। বেশ সুন্দর একটি প্রদেশ এটি। আবহাওয়াগত বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনি প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনাও রয়েছে দেখার মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য।
এ কারণেই মোটামুটি সারা বছর ধরেই সেমনানের বিভিন্ন এলাকায় পর্যটকদের ভিড় লেগে থাকে। যে কথাটি বলা হয়নি তা হল, ইরানের শিল্প এলাকাগুলোর মধ্যে অন্যতম হল সেমনান। এখানে রয়েছে পেস্তা বাদামের সারি সারি বাগান। রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিক্ষেত খামার। ইরানের প্রধান দুটি মহাসড়কের মাথায় সেমনানের অবস্থান। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকেও সেমনানের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম, দুটি মহাসড়কের মাথায় এর একটি হল তেহরান থেকে পবিত্র নগরী মাশহাদে যাবার পথে, অপরটি ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গুলিস্তান এবং মাজেন্দারানে যাবার পথে পড়েছে সেমনান। আমরা বরং কথা না বাড়িয়ে সেমনানের দিকে যাত্রা শুরু করি। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
সেমনান প্রদেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে মরুভূমি যেমন আছে, তেমনি আছে পার্বত্য অঞ্চল এবং বনাঞ্চলও। এই এলাকার কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে এখানকার আবহাওয়াগত পরিস্থিতিও হয়ে উঠেছে বিচিত্র। সেমনান প্রদেশের উত্তরাঞ্চল আলবোর্জ পর্বতমালা উঁচু উঁচু পর্বত প্রান্তের সঙ্গে গিয়ে মিশেছে। এ কারণে এ অঞ্চলে পার্বত্য ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। সেমনান প্রদেশের যতই দক্ষিণে যাওয়া যাবে ততই আবহাওয়াগত উষ্ণতা বেশি অনুভব করা যাবে। এভাবে দক্ষিণে যেতে যেতে মরু আঞ্চলিক আবহাওয়ার মুখোমুখি হওয়া সম্ভব হবে। বলা হয়ে থাকে যে সেমনান প্রদেশে 20,000 হেক্টরের বেশি সংরক্ষিত এলাকা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে বন্য পশু পাখির জন্য নিরাপদ এলাকাও। এই এলাকা বেশ বড়সড়। পুরো প্রদেশের শতকরা 23%-এরও বেশি এলাকায় নিরাপদ বা সুরক্ষিত এলাকায় পরিণত হয়েছে।
এর বাইরেও আনুমানিক 8 মিলিয়ন হেক্টরের মধ্যে 4টি ভিন্ন ভিন্ন অঞ্চলে রয়েছে জাতীয় উদ্যান, জাতীয় প্রাকৃতিক নিদর্শনাবলী, বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং সুরক্ষিত এলাকা। ইরানের পরিবেশ সুরক্ষা সংস্থা এসব অঞ্চলের পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। এই যে বিশাল অঞ্চলের কথা বললাম, এর অন্তত 25%-ই পড়েছে সেমনান প্রদেশের ভেতর। এই বিশাল অঞ্চলে রয়েছে পারভার সংরক্ষিত এলাকা। এই এলাকাটি সেমনান শহরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। আবার শাহরুদ শহরের দক্ষিণ পূর্বাঞ্চলেও রয়েছে তুরান নামের একটি সংরক্ষিত এলাকা। এই এলাকাটি বুনো প্রাণীর অভয়ারণ্য। শাহরুদের উত্তর পূর্ব দিকে রয়েছে খোস ইলাক নামের আরেকটি সুরক্ষিত অঞ্চল। বুনো প্রাণীরা এইসব অঞ্চলে শিকারের অত্যাচারের হাত থেকে পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে। পরিবেশগতভাবে বিশেষ অবস্থা মানে ইকোলজিক্যাল বৈশিষ্ট্য এবং জেনেটিক সম্পদের বৈচিত্র্যের কারণে প্রত্যেকটি এলাকা বিশেষ স্থান রয়েছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে ছোট্ট একটু মিউজিক বিরতি নিচ্ছি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম সেমনান প্রদেশের আঞ্চলিক বৈচিত্র্যের কথা। এই প্রদেশটির বর্তমান যে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক ইতিহাসের দিক থেকে এই এলাকাটির উজ্জ্বল ইতিহাস রয়েছে। বিস্তীর্ণ এই অঞ্চলটির সভ্যতার ইতিহাসও বেশ প্রাচীন। একটা সময় মানে প্রাগৈতিহাসিক কালে সেমনান ছিল ঐতিহাসিক প্রদেশ গোমেস বা কুমেসের অন্তর্গত। কুমেসের প্রসঙ্গ যেহেতু এসেই গেল, সামান্য পরিচিতি না দিলে তো ঝাপসা থেকে যাবে। মাত হুকুমাত এবং হাখামানিশীয় হুকুমাতের পুরো সময় জুড়েই কুমিশান পার্থ নামক বিশাল প্রদেশের অংশ ছিল। এই যুগ পূর্বে সেমনানকে পার্থ এবং মাদ প্রদেশের সীমান্ত শহর হিসেবে বিবেচনা করা হতো।
ইসলামী যুগে কুমিশান গোমেস প্রদেশ নামে অভিহিত হত। গোমেস প্রদেশটি আলবোর্জ প্রদেশের দক্ষিণ উপত্যকায় অবস্থিত ছিল। বর্তমানে সেমনান প্রদেশের যে ভৌগোলিক অবস্থান, সেখান থেকে যদি দক্ষিণের মরু অঞ্চলকে বাদ দিয়ে চিন্তা করা হয়, তাহলে যেটুকু ভূখণ্ড বাকি থাকবে, ভূগোলবিদদের অভিমত অনুযায়ী সেই ভূখণ্ডটুকুই গোমেস প্রদেশ নামে পরিচিত ছিল। ওই প্রদেশের কেন্দ্রীয় শহরের নাম ছিল দমগন। বর্তমানেও এই দমগন সেমনান প্রদেশের কেন্দ্রীয় শহর। গোমেস সম্পর্কে মুসলিম ইতিহাসবিদগণ যেরকম বর্ণনা দিয়েছেন তাতে স্পষ্টই বোঝা যায় যে এই এলাকাটি ছিল সে সময়কার বাণিজ্যের প্রধান কেন্দ্র। আহসানুত তাকাসিম নামক গ্রন্থে গ্রন্থকার মোকাদ্দেসি এই গোমেস অঞ্চলের কথা উল্লেখ করে লিখেছেন। কি লিখেছেন সে বিষয়ে আমরা কথা বলবো একটু পর। এ পর্যায়ে আবারও একটু বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। গ্রন্থকার মোকাদ্দেসি এই গোমেস অঞ্চলের কথা উল্লেখ করে লিখেছেন, গোমেসের অধিবাসীরা পশমি পোশাক এবং পাতলা পোশাক, বিশেষ করে সাদা সুতির রুমাল বা হেডব্যান্ড তৈরিতে ব্যাপক দক্ষ। সাদা কাপড়ের পোশাকই বেশি বিক্রি হয় এবং এই শ্রেণীর পোশাকের বেশিরভাগই রপ্তানি হয় বিভিন্ন দেশে। সে সময় সেমনানের এই সাদা পোশাকের খ্যাতি সর্বত্র ছিল। মোকাদ্দেসি আরো লিখেছেন, কোমসে তৈরি সাদা রুমালেরও খ্যাতি ছিল ভীষণভাবে। এই খ্যাতির কারণ যে কেবল এর বুননগত সারল্য তাই নয়, বরং এই রুমালের চারপাশে ছিল এক ধরনের মার্জিন। তাছাড়া এখানকার রুমালগুলো দেখতেও ছিল বেশ সুন্দর, গুণে এবং মানের দিক থেকেও ছিল শীর্ষে।
আর এইসব খ্যাতি ও বৈশিষ্ট্যের কারণে এখানকার রুমালের উচ্চ মূল্যের বিষয়টি যে অস্বাভাবিক ছিল না তা বোধহয় মনে করাই যায়। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই থাক, সবাই ভালো ও সুস্থ থাকুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সমন্বয়হীনতায় চরম বিপাকে চাকরি প্রার্থীরা ইত্তেফাক। করোনা ভাইরাস, ধনী দেশগুলোর টিকা নীতির কৌশল অনৈতিক, গুতেরেস প্রথম আলো। চলমান স্থানীয় সরকার নির্বাচন, ফাঁকা মাঠেও অস্বস্তিতে আওয়ামী লীগ। যুগান্তর, লাগামহীন 12 নিত্য পণ্যের দাম, মানব জমিনের শিরোনাম। কালের কণ্ঠের একটি শিরোনাম, তদবির করার আগে দেখা করতেই লাগত 1 লাখ। এবার ভারতের শিরোনাম, অবশেষে পুলিশের কাছে হাজিরা খুনে অভিযুক্ত মন্ত্রী পুত্রের, আনন্দবাজার পত্রিকা। পূজোয় করোনার সুপার স্প্রেডার হবে না তো, সতর্ক বার্তা বিশেষজ্ঞদের আজকাল। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সমন্বয়হীনতায় চরম বিপাকে চাকরি প্রার্থীরা ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, চাকরি প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম বিপাকে পড়ছেন। একই দিনে একাধিক সরকারি প্রতিষ্ঠান এই পরীক্ষার আয়োজন করায় চাকরি প্রত্যাশীরা এসব পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এতে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। চাকরি প্রার্থী ও
ও তাদের অভিভাবকরা বলছেন চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এতে প্রার্থীর অর্থ ও শ্রম উভয়ই নষ্ট হচ্ছে। লাগামহীন দাম ১২ নিত্য পণ্যের মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বন্যা, রাজনৈতিক অস্থিরতা, পরিবহন সংকট ও আন্তর্জাতিক মার্কেটে দাম বাড়লে দেশের বাজারে এর প্রভাব পড়ে। কিন্তু দেশে এসবের কোনো কারণই নেই, আছে পর্যাপ্ত সরবরাহ। তারপরও রাজধানীর বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, ফলে ভোক্তাকে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে, সংসারের মাসিক বাজেটে ঘাটতি পড়ছে অনেকের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, করোনাকালে আয় কমে যাওয়ায় ভোক্তারা সব কিছুতেই ব্যয় সামলাতে যেমন হিমশিম খাচ্ছে, তার মধ্যে নিত্যপণ্যের বাড়তি দাম তাদেরকে আরও বেশি দিশাহারা করে তুলেছে। অনিয়ম দুর্নীতির অভিযোগ, ১৬ বিশ্ববিদ্যালয়ে তদন্তে নেমেছে ইউজিসি, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশের সরকারি বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এগুলোর মধ্যে ৮টি সরকারি, বাকিগুলো বেসরকারি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনোটির উপাচার্যের বিরুদ্ধে নিয়োগসহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া আছে যৌন হয়রানি এবং গবেষণা জালিয়াতি সম্পর্কিত অভিযোগ। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক অনিয়ম থেকে শুরু করে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের বিভিন্ন উপায়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ লোপাট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অবৈধভাবে ক্যাম্পাস ও প্রোগ্রাম পরিচালনা এবং সনদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ আছে। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার, বাণিজ্যমন্ত্রী ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি। গতকাল মন্ত্রী আরও বলেন, দেশে অন্তত ২০,০০০ ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, এর সাথে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতির দায় সরকার নেবে কেন? চারপাশে দেহরক্ষী, সবার হাতে ওয়াকি টকি, তদবির করার আগে দেখা করতেই লাগত ১,০০,০০০। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, জিপ গাড়ির ব্র্যান্ড প্রাডো, গাড়িতে সাঁটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার, চারপাশে দেহরক্ষী, সবার হাতে ওয়াকি টকি। রাজধানীর গুলশানের ১ নম্বর সেকশনের জব্বার টাওয়ার, সেই ভবনের মাসিক ৫,০০,০০০ টাকা ভাড়ায় আলিশান অফিস তার। কারওয়ান বাজারেও বিলাসবহুল অফিস আছে আরেকটি, গুলশানেই তার অভিজাত ফ্ল্যাট। কাজের তদবির করার আগে শুধু তার সঙ্গে দেখা করতেই গুনতে হতো ১,০০,০০০ টাকা নজরানা। তিনি আব্দুল কাদের, আভিজাত্যের রং মেখে কাদের নিজের পরিচয় দিতেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আর এই পরিচয়ের খোলসে এতদিন চালিয়ে গেছেন ভয়ঙ্কর সব ছল চাতরি, রকমারি ফন্দি ফিকির, অবশেষে বেরিয়ে এসেছে থোলের বিড়াল। গত বৃহস্পতিবার মধ্যরাতে গুলশানের জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের দল। গ্রেপ্তারের পর সামনে আসছে কাদেরের নানা অপকীর্তির চাঞ্চল্যকর কাহিনী। কাদের চক্রে রয়েছেন অন্তত ৩০ জন ভুয়া সচিব ও সামরিক কর্মকর্তা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অবশেষে পুলিশের কাছে হাজিরা খুনে অভিযুক্ত মন্ত্রী পুত্রের, আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, পালিয়েও পুলিশের নজর এড়ানো গেল না। লখিমপুর খেরিতে কৃষকদের পিষে মেরে ফেলার ঘটনায় প্রায় সপ্তাহখানেক পর শনিবার সকালবেলায় উত্তরপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে এসে হাজিরা দিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। তাকে জিজ্ঞাসাবাদ করছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। অভিযোগ, তার গাড়িতে চাপা পড়ে লখিমপুর খেরিতে চার কৃষকের মৃত্যু হয়েছে। রোববারের ওই ঘটনার পরই বেপাত্তা হয়ে গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। এর আগে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মন্ত্রীর ছেলে গ্রেপ্তার হয়নি কেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন। ভিন্নমত হলেই নেমে আসবে ছাড়া বিভিন্ন দৈনিকের এ খবরে লেখা হয়েছে, জাতীয় কর্মসমিতির তালিকায় ঝুলিয়ে দিলেন মোদি ও শাহ। এ খবরে লেখা হয়েছে, দলের বিরুদ্ধে মুখ খুললেই খাঁড়া যে নেমে আসবে তা গতকালের জাতীয় কর্মসমিতির তালিকার মাধ্যমে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। লখিমপুর কাণ্ডে দল যখন বিড়ম্বনায়, সে সময় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করে দলকে আরও অস্বস্তিতে ফেলার জন্য বরুণ গান্ধীকে ব্রাত্য করার সিদ্ধান্ত নেন বিজেপি নেতৃত্ব। বাদ যান তার মা মানেকা গান্ধীও, তেমনি বাদ গেছে হরিয়ানার সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং ও চৌধুরী বীরেন্দ্র সিং। সব মিলিয়ে গতকালের তালিকা অনুযায়ী যারাই দলে সরকারের দুই শীর্ষ নেতার বিরোধী বলে পরিচিত তাঁদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আফগান মসজিদে হামলা দায় স্বীকার করল আইসিস। জেহাদের লড়াইয়ে রক্তাক্ত কাবুলিওয়ালা দেশ, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তর পূর্ব কুন্দুজ প্রদেশের একটি মসজিদ। বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। এবার ওই হামলা দায় স্বীকার করল ইসলামিক স্টেট বা আইসিস। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, তালেবানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আমেরিকা, এবার কি জিহাদিদের স্বীকৃতি দেবে ওয়াশিংটন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আলোচনা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের শেষ দুই বছরের সার্বিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরাক ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 598 নম্বর প্রস্তাব পাশ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ সালে যুদ্ধ শুরুর বছরের তুলনায় ১৯৮৭ সালে ইরাকের সামরিক শক্তি ও সমর সম্ভার কয়েকগুণ বৃদ্ধি পায়। এদিকে এ সময় নিষেধাজ্ঞার কারণে যুদ্ধের ব্যয় নির্বাহ করা ইরানের জন্য কঠিন হয়ে পড়ে। তারপরও দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে ইরানের যোদ্ধারা বেশ কয়েকটি সফল সামরিক অভিযান চালান। যুদ্ধক্ষেত্রে তৎকালীন দুই পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ইরাক সরকারকে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তারা তৎপর হয়। ওই দুই দেশের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 598 নম্বর প্রস্তাব পাশ করা হয়, যার মাধ্যমে ১৯৮৮ সালে যুদ্ধ বন্ধ হয়।
এর আগে ইরানের উপর ইরাকি বাহিনীর আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘের প্রস্তাবগুলো ছিল একতরফা। ওইসব প্রস্তাবে বাগদাদকে সমর্থন করে বক্তব্য দেওয়া হয় এবং সেগুলোতে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করার ইরানি দাবি মানা হয়নি। এ কারণে ইরান সেসব প্রস্তাবের কোনটি মেনে নেয়নি। কিন্তু বসরার পূর্ব দিকে কারবালা 5 অভিযান চালিয়ে ইরানি যোদ্ধারা বড় ধরনের বিজয় অর্জন করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের কিছু কিছু দাবি মেনে নিয়ে 558 নম্বর প্রস্তাব পাশ করে। কিন্তু ইরান ওই প্রস্তাবকে অন্যায় আখ্যায়িত করে, এ ব্যাপারে অস্পষ্ট নীতি গ্রহণ করে। তেহরান তাৎক্ষণিকভাবে প্রস্তাবটিকে গ্রহণ বা প্রত্যাখ্যান কোনো কিছুই করেনি।
এ সম্পর্কে ইরানের সাবেক পার্লামেন্ট স্পিকার ও যুদ্ধের প্রধান কমান্ডার হাশেমি রাফসানজানি বলেন, ওই প্রস্তাবে দর কষাকষির সুযোগ থাকায় ইরান প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেনি। আন্তর্জাতিক সমাজ আশা করেছিল ইরান হয় প্রস্তাবটি গ্রহণ করবে নতুবা প্রত্যাখ্যান করবে, কিন্তু এই দুইয়ের মাঝামাঝি একটা পথ বেছে নেয় তেহরান। ইরান ঘোষণা করে ইরাক সরকারকে আগ্রাসী হিসেবে চিহ্নিত করে একটি ধারা যুক্ত করলে এটি গ্রহণ করবে তেহরান। ইরানের এই নীতি পশ্চিমা দেশগুলোর পছন্দ হয়নি। তারা 598 নম্বর প্রস্তাব গ্রহণে তেহরানকে বাধ্য করার জন্য ইরানের উপর চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, 598 নম্বর প্রস্তাবের ব্যাপারে ইরানকে আগামী শুক্রবারের মধ্যে চূড়ান্ত অবস্থান ঘোষণা করতে হবে। যদি ইরান নেতিবাচক জবাব দেয় তাহলে যুদ্ধ বন্ধের জন্য দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনবে আমেরিকা।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, আমি 558 নম্বর প্রস্তাবের ব্যাপারে ইরানের প্রেসিডেন্টকে সুস্পষ্টভাবে তার দেশের নীতি ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। যদি তার উত্তর নেতিবাচক হয় তাহলে আমরা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমেরিকার এসব হুমকি ধমকি সত্ত্বেও ইরানের নীতিতে পরিবর্তন আসেনি। হাশেমি রাফসানজানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে তাহলে ইরান ওই পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আগের প্রস্তাবগুলোর মতো নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাবেও ইরাক ইরান যুদ্ধের আগ্রাসী শক্তিকে চিহ্নিত করা হয়নি। তবে এটির সঙ্গে আগের প্রস্তাবগুলোর ব্যাপক পার্থক্য ছিল। এটি ছিল আগের প্রস্তাবগুলোর তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ। 598 নম্বর প্রস্তাব সম্পর্কে ইরানের তৎকালীন উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস মালিকি বলেন, ওই প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্য ছিল এই যে এতে ইরানের দাবি দাওয়া অনেকাংশে মেনে নেওয়া হয়েছিল। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটিকে যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ এই যুদ্ধের যে কোনো এক পক্ষ আগে হামলা চালিয়েছিল। প্রস্তাবের 6 নম্বর ধারায় একথাও বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইরান ও ইরাকের সঙ্গে আলোচনার মাধ্যমে কে যুদ্ধ শুরু করেছিল তার ফয়সালা দেবেন। কারণ ইরাক ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে এ যুদ্ধ শুরু করলেও বাগদাদ দাবি করে আসছিল যে ইরান আগে যুদ্ধ শুরু করেছে।
আব্বাস মালিকি আরো বলেন, প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ মহাসচিব ও তার সহকারীদের সঙ্গে ইরানের দফায় দফায় আলোচনা হয়। ইরানের ন্যূনতম দাবি 598 নম্বর প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য ইরানি কূটনীতিকরা ব্যাপক চেষ্টা চালান। ইরানের পক্ষ থেকে বলা হয়, যদি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয় তাহলে এখনও যেসব ভূখণ্ড ইরাকের দখলে রয়েছে সেগুলো বাগদাদ ছেড়ে দেবে বলে আমরা বিশ্বাস করি না। তবে প্রস্তাবটির 1 নম্বর ধারায় বলা হয়েছিল, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দুদেশ আন্তর্জাতিক সীমারেখা থেকে নিজ নিজ ভূখণ্ডে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে। আর এই ধারাটি ইরানকে অনেকাংশে সন্তুষ্ট করতে পেরেছিল, কারণ যুদ্ধের শেষের দিকে 1987 সালে ইরাকি বাহিনী ইরানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অতর্কিত আক্রমণ চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছিল।
পাঁচশো 598 নম্বর প্রস্তাবের এসব ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এতে ইরান ও ইরাককে যুদ্ধ শুরু করার জন্য সমানভাবে দায়ী করা হয়। এ কারণে ইরানের পক্ষে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব মেনে নেওয়া সম্ভব হয়নি। অবশ্যই এর এক বছর পর 1988 সালে ইরান প্রস্তাবটি মেনে নিয়েছিল। তো শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
সে আসরেও আমাদের সঙ্গেই থাকবেন।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। সিরিয়া আবারও ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গতকাল সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। সিরিয়ার আত-তানফ এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তাতে সিরিয়ার ছয় সেনা আহত ও কিছু সম্পদের ক্ষতি হয়েছে। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম। বুশেহর পরমাণু স্থাপনার উৎপাদন তিন গুণ বাড়ানো হবে, ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির ঘোষণা। আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়েছে, দোষীদের শাস্তির অঙ্গীকার করল তালেবান। করোনাকালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 85% মানসিক সমস্যার সম্মুখীন, সংকটে ছাত্রীরাই বেশি। এবং ভারতের উত্তর প্রদেশে সহিংসতার প্রতিবাদে মোদি ও অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে সংযুক্ত কিষাণ মোর্চা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098-21-220-53273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় চাইছি। খোদা হাফেজ।